ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন মঙ্গলবার রাত আর ওয়াশিংটনে মঙ্গলবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নির্বাচন কমিশন আসন্ন 3 সিটি কর্পোরেশনের নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
রয়েছে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
প্রত্যাশিতভাবে দল থেকে বহিষ্কৃত হলেন আম আদমি পার্টি বা আপের 4 বিদ্রোহী নেতা।
ভূমধ্য সাগরে নৌ দুর্ঘটনার বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট।
With this latest count, IOM calculates that the 2015 death toll now is more than 30 times last year's total at this date on April 21st.
তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইরান কাল বিলম্ব না করে ইয়েমেনে অস্ত্রবিরতির আহ্বান জানাচ্ছে। হৌথি বিদ্রোহীরা সেখানে ভূখণ্ড কব্জা করেছে এবং প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সমর্থনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার সূত্রপাত হয়েছে। আজ মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, লড়াই বন্ধের প্রস্তাব, ইয়েমেনের পক্ষগুলোর মধ্যে আলোচনা এবং অন্তর্ভুক্তিমূলক একটি সরকার গঠনই দেশটির সংকট নিরসনের পথ। 4 সপ্তাহ স্থায়ী বোমা অভিযান আজ মঙ্গলবারে লাগাতার চলে। রাজধানী সানায় আরও হামলা হয়েছে। ইরান সমর্থিত হৌথিরা সেখানে কবজা জমিয়ে রেখেছে সে সেপ্টেম্বর থেকে। সোমবার শহরটির কাছাকাছি এক ক্ষেপণাস্ত্র মজুদাগারে বিমান হামলা হলে যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তাতে কমসে কম 25 জনের প্রাণহানি হয়েছে, জখম হয়েছে শতাধিক মানুষ। ইতিমধ্যে ইয়েমেন অদূরবর্তী আরব সাগরবক্ষে অবস্থানরত আমেরিকার অন্যান্য 10 রণপোতের সঙ্গে যোগ দিতে জঙ্গি বিমানবাহী যুদ্ধজাহাজ USS থিওডর রুজভেল্ট রওনা হয়েছে। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, আরব উপসাগরবর্তী সাগরবক্ষে নৌ চলাচল সুরক্ষিত রাখতেই এটা করা হচ্ছে। ইতালির সরকারি অভিশংসকেরা রবিবারের নৌযান রুবির ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া 2 ব্যক্তির গ্রেফতারির নির্দেশ দিয়েছেন। ওই 2 ব্যক্তি মানব পাচারে জড়িত এ সন্দেহে। সোমবার কর্তৃপক্ষ এই 2 ব্যক্তিকে শনাক্ত করেছে, একজন জাহাজের তিউনিসীয় ক্যাপ্টেন এবং অপরজন তাঁরই সিরীয় সহকারী। এই বলে অভিশংসকেরা অভিযোগ করেন, অত্যন্ত গাদাগাদি করে আরোহী ভরা জাহাজটি যখন ডোবে, ওই 2 ব্যক্তি তখন জাহাজের দায়িত্বে ছিল। প্রায় 900 মতো আরোহী নিয়ে জাহাজটি ডুবে যায় লিবিয়ার অদূরবর্তী সাগরবক্ষে। ভূমধ্য সাগরে এমন প্রাণঘাতী নৌযান ডুবি আর কখনই হয়নি বলে মনে করা হচ্ছে। ওই জাহাজ ডুবির পর প্রাণী রক্ষা পাওয়া যে 27 জনের সঙ্গে কথা বলা হয়, সন্দেহভাজন এ 2 ব্যক্তি সেই তাদেরই সঙ্গের। নজিরবিহীন এ অভিবাসী সমস্যার নিষ্পত্তির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন তাদের 28 জাতির জরুরি শীর্ষ বৈঠক ডেকেছে ব্রাসেলসে বৃহস্পতিবার। সোমবার বিকেলে ঢাকায় কাওরান বাজারে নিজ গাড়ি বহরে হামলা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তাঁর প্রাণ নাশের জন্য তাঁর গাড়ির ওপর হামলা চালানো হয়। ওদিকে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন প্রাণনাশের জন্য তার উপর হামলা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণাকালে তিনি বলেন, প্রাণনাশের জন্য তার উপর গুলি চালানো হয়েছে, তার গাড়িতে এখনো গুলির দাগ রয়েছে। মঙ্গলবারও প্রচারণাকালে তার গাড়ি বহরে হামলা হয়। সোমবার গাড়ি বহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে রাজধানীর তেজগাঁ থানায়। উভয় মামলাতেই কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি। তবে এই হামলার জন্য খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীদের বাড়াবাড়িকে দায়ী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওদিকে বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সহিংসতার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঢাকার মার্কিন দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের দেওয়া আলাদা বিবৃতিতে নির্বাচনী প্রচারণায় বাধা না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। ওদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কূটনীতিকরা। 17টি দেশের কূটনীতিকরা অংশ নেন। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মঈন খান, সাবিউদ্দিন আহমেদ। বৈঠকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার বিষয়টি তুলে ধরা হয়। কূটনীতিকরাও এ ব্যাপারে জানতে চান।
মতিউর রহমান চৌধুরী তাঁর আরেকটি রিপোর্টে জানিয়েছেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঢাকা ও চট্টগ্রামের 3 সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নীতিগতভাবে।
26 থেকে 29 এপ্রিল পর্যন্ত ঢাকা, উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এক সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন, ভোটারদের মানসিক স্বাস্থ্যের জন্য তারা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন, তবে আইনে না থাকায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ বলেন, পরিস্থিতি ভালো হলেও জনমনে যেন ভীতি না থাকে সেই জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হবে। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মজুদ আহমেদ ও ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে মজিদ আহমেদ বলেন, তারা 12টি বিষয় উত্থাপন করেছেন। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর সরকার সমর্থকদের হামলার বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন পাকিস্তানের মধ্যকার প্রগাঢ় বন্ধুত্বে উচ্চকিত বক্তব্যের অবতারণা করেছেন আজ মঙ্গলবার দক্ষিণ পূর্ব এশীয় দেশটিতে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরকালে। পাকিস্তানের পার্লামেন্টে বক্তৃতাদানকালে প্রেসিডেন্ট শি সন্ত্রাস রোধ কর্মকাণ্ডে ইসলামাবাদের উদ্যোগের প্রতি সাধুবাদ জানান, বলেন নিরাপত্তা প্রশ্নে চীনের অবস্থানও অভিন্ন। বিধায়কদের উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, সন্ত্রাসের অশুভ শক্তির বিলোপ সাধনে ইসলামাবাদ এবং বেজিং একযোগে কাজ করে যাবে। প্রেসিডেন্ট শি দুদিনের সফরে ইসলামাবাদ গিয়ে পৌঁছন গতকাল সোমবার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি অভিযোগ করেছে, সাভারের রানা প্লাজা ঘটনার সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিলের অর্থ বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
মঙ্গলবার ঢাকায় তৈরি পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপের উপর গত এক বছরের এক পর্যালোচনায় টিআইবি আরো বলেছে, রানা প্লাজা দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর তহবিলে বিদেশি ক্রেতা ও স্থানীয়দের দানের পরিমাণ 127 কোটি টাকা হলেও এখনো অব্যবহৃত রয়েছে 108 কোটি টাকা। এক সংবাদ সম্মেলনে ওই পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল ওই তহবিল বিতরণ সম্পর্কে বললেন, প্রতিবেদনে বলা হয়েছে যারা ক্ষতিপূরণ পেয়েছেন তাদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি এবং বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতার অভিযোগও রয়েছে। টিআইবি তাদের সুপারিশে বলেছে, রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতিপূরণের পরিমাণ প্রকাশ করতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের আম আদমি পার্টি আপের শৃঙ্খলা রক্ষা কমিটি 4 সদস্য যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, আনন্দ কুমার এবং অজিত ঝাঁকে দল থেকে বহিষ্কার করেছে। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
প্রত্যাশিতভাবে দল থেকে বহিষ্কৃত হলেন আম আদমি পার্টি বা আপের 4 বিদ্রোহী নেতা যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, আনন্দ কুমার আর অজিত ঝা। দলের তরফে বলা হয়েছে, শুক্রবার এই 4 জনকে শোকাশ করার পর তাঁরা যা জবাব দিয়েছেন সেটা মোটেই সন্তোষজনক নয়। এদের বিরুদ্ধে দলের অভিযোগ, 2015 দিল্লি বিধানসভা নির্বাচনে দলকে হারিয়ে দেবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন এরা। আপ অবশ্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় এসেছে। আরো অভিযোগ, এই 4 নেতা আপ ভেঙে নিজেরা নতুন দল গঠনের চেষ্টায় আছেন। ওদিকে শোকজের জবাবে 4 নেতা বলেছেন যে আদর্শ ও লক্ষ্য নিয়ে আপকে গড়া হয়েছিল তা থেকে অনেক সরে গিয়ে কেবলমাত্র নির্বাচনে জিতে ক্ষমতায় আসার লক্ষ্যেই দল চালাচ্ছেন প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ডাকাতের গুলিতে 5 জন নিহত হয়েছেন। ডাকাতরা হামলা চালায় মঙ্গলবার দুপুর 2টার দিকে। জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশ জানিয়েছে, একজন ডাকাত গণপিটুনিতে নিহত হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 জন। ঘটনাস্থল থেকে পাওয়া খবরে জানা গেছে, একটি ডাকাত দল গ্রাহকের বেশে আশুলিয়ার কাঠগড়ায় অবস্থিত বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখা অফিসে প্রবেশ করে। ডাকাতরা ব্যাংকের ম্যানেজার, কোষাধ্যক্ষ সহ কয়েকজনকে জিম্মি করে টাকা লুটের চেষ্টা করলে তাদের প্রতিরোধের মুখে ডাকাতরা গুলি চালায় ও বোমা হামলা করে। এ সময় ব্যাংকের ম্যানেজার, কোষাধ্যক্ষ, নিরাপত্তারক্ষী, 2 জন গ্রাহক এবং 1 জন মুদি দোকানদার ডাকাতদের গুলিতে নিহত হন। এ সময় কাঠগড়া বাজারে উপস্থিত মানুষ ব্যাংকটি ঘেরাও করে 2 জন ডাকাতকে আটক করে, যার মধ্যে 1 জন গণপিটুনিতে নিহত হন। তবে ব্যাংক থেকে কত টাকা লুট হয়েছে তার সঠিক হিসেব শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ানকু উৎকোচ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়বার পর এখন পদত্যাগ করতে চাইছেন। প্রধানমন্ত্রী লি জনৈক ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে অর্থ নেয়ার দায়ে অভিযোগের মুখে পড়েন। ওই ব্যবসায়ী এ মাসের গোড়ার দিকে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে ব্যবসায়ী সোং ওয়ান জং স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী লি সহ বেশ কয়েক সরকারি কর্তা ব্যক্তিকে তিনি ঘুষ দিয়েছিলেন। সুঙ্গের মরদেহ পাওয়া যায় সোলে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। পকেটে ছিল এক চিরকুট আর তাতেই লেখা ছিল 8 কর্তা ব্যক্তির নাম, যারা তার কাছ থেকে অবৈধ অর্থ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী $27,000 উৎকোচ নেওয়ার অভিযোগ বারবারই অস্বীকার করেছেন। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গত শনিবার থেকে ভূমধ্যসাগরে দুঃখজনক নৌডুবির ঘটনায় প্রায় 800 অভিবাসী ও শরণার্থীর মৃত্যু এযাবৎ ঘটে যাওয়া সবচাইতে ভয়াবহ দুর্ঘটনা। এ সম্পর্কে লিসা শ্লাইনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণে বেঁচে যাওয়া ওই 28 জন ভাগ্যবানকে ইটালির সিসিলির ক্যাটানিয়ায় নেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই সাব সাহারান আফ্রিকার মালি, গাম্বিয়া, আইভরি কোস্ট, ইরিত্রিয়া, সেনেগাল এবং সিয়েরা লিওনের। বাংলাদেশ এবং তিউনিশিয়ার অভিবাসীও রয়েছেন এমন ধারণা করছে কর্তৃপক্ষ। বেঁচে যাওয়াদের সঙ্গে ক্যাটানিয়ায় পাঠানো হয় ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার করা 25টি মৃতদেহ। ভূমধ্যসাগরের এই হৃদয় বিদারক এবং বিয়োগান্তক ঘটনা সপ্তাহটিকে সকলের কাছেই বেদনা বিধুর করে তুলেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এপ্রিলের 14 তারিখে মাল্টার দক্ষিণে নৌকাডুবিতে 400 অভিবাসী নিহত হয়েছিল। তার কয়েকদিন পর মারা যায় 50 জন। সংস্থার মুখপাত্র জোয়েল মিলম্যান বলেন, 2015 সালে এ পর্যন্ত 1,727 জন অভিবাসীর মৃত্যুর মধ্য দিয়ে বছরটি ইতিমধ্যেই মৃত্যুর সাল হিসেবে বিবেচিত হয়ে গেল।
With this latest count, IOM calculates that the 2015 death toll now is more than 30 times last year's total at this date on April 21st.
সংস্থার হিসাব অনুসারে সর্বসাম্প্রতিক ঘটনার পর 2015 সালে মৃত্যুর হার আগের বছরের চেয়ে অন্তত 30 গুণ বেশি। গত বছর এই সময়ে ভূমধ্যসাগরে 56টি মৃত্যুর ঘটনা ঘটেছিল। এপ্রিলের শেষে 96 জন অভিবাসী মারা যাওয়ার রেকর্ড ছিল, আর সেটি ছিল ও বছরের সবচেয়ে ভয়াবহ ঘটনা। সংস্থা বলেছে, 2014 সালে ভূমধ্যসাগর দিয়ে সব মিলে 3,279 জন অভিবাসী অতিক্রম করেছিল, আর এবছর কয়েক সপ্তাহেই সেই সংখ্যা অতিক্রম করবে এবং বছরের শেষ দিকে এই সংখ্যা 30,000-এর মতো গিয়ে দাঁড়াতে পারে। জাতিসংঘ শরণার্থী সংস্থার মতে 800-এরও বেশি অভিবাসীর মৃত্যু ইউরোপের জন্য সতর্ক সংকেত, যার মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এই মর্মান্তিক মৃত্যুর কারণ খুঁজে বের করা এবং তা বন্ধে ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা আসতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন মন্ত্রীবর্গের তরফে দেয়া 10 দফা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ কর্মকর্তারা। UNHCR এর ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল প্রোটেকশন ওয়ালকার টার্ক বলেছেন, ওই পরিকল্পনায় আশ্রয়প্রার্থীদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
There is a lot of emphasis on law enforcement measures, on smuggling and trafficking, on various types of cooperation. We believe that...
তিনি বলছিলেন, বিভিন্ন সহযোগিতার মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা, চোরাচালান এবং মানব পাচার বিষয় ইত্যাদি। আমরা বিশ্বাস করি ইউরোপের নিকটবর্তী এলাকায় নানা ধরনের আঞ্চলিক সমস্যা রয়েছে, যার কারণে স্থানান্তরের ঘটনা বন্ধ হবার নয়। স্থানান্তরের কিছু পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, আমরা যে বৈশ্বিক স্থানান্তরের কথা বলি তার সঙ্গেও ইউরোপ সম্পৃক্ত। মানবাধিকার এবং মানবীয় মর্যাদার ভিত্তিতে ইউরোপিয়ান মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত ইউরোপিয়ান নেতৃত্বের এখন এই সমস্যার সমাধানে এগিয়ে আসা দরকার। ওয়ালকার বলেন, UNHCR আশা করে ইউরোপিয়ান ইউনিয়ন অভিবাসীদের সুরক্ষায় আরও সুনির্দিষ্ট পরিকল্পনা সংযুক্ত করবে। এর মধ্যে থাকতে পারে শরণার্থীদের পুনর্বাসন, মানবাধিকার নিশ্চিতকরণ এবং অভিবাসীদের ইউরোপে প্রবেশের বিকল্প পথ, বৈধ পথ বের করার পরিকল্পনা। তিনি বলেন, তল্লাশি এবং উদ্ধার অভিযান বাড়ানো দরকার এবং অভিবাসীদের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর করা উচিত, যাতে তারা আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার যোগ্য হয়। ভূমধ্যসাগর অতিক্রমকারী অভিবাসীরা বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যায় যাচ্ছেন গ্রিস, ইটালি এবং মাল্টায়। বলকার বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের উচিত আশ্রয়প্রার্থীদেরকে তাদের সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সুষ্ঠুভাবে ভাগ করে নেওয়া। তার মতে, এখন পর্যন্ত সিরিয়া থেকে আসা শরণার্থীদের বেশিরভাগই আশ্রয় পাচ্ছেন জার্মানি এবং সুইডেনে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং বাস্তবে নারীর সামাজিক মর্যাদা। এ সম্পর্কে আপনার প্রশ্ন মন্তব্য করুন। শ্রোতা বন্ধুরা, আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, আগামী সপ্তাহে ঢাকা চট্টগ্রামের পৌরসভার নির্বাচন। এই উপলক্ষে আমরা সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নির্বাচন সংশ্লিষ্ট সাক্ষাৎকার, সংবাদ পর্যালোচনা এবং ভোটারদের মতামত প্রচার করব। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত পরামর্শকে স্বাগত জানাই। আশা করি ইমেল, ফেসবুক অথবা ফোন নম্বর পাঠিয়ে যোগাযোগ করবেন। একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভকালীন অবস্থায় প্রথম ২৬ সপ্তাহের মধ্যে যে মায়েদের জেস্টেশনাল ডায়াবেটিস অর্থাৎ গর্ভাবস্থায় ডায়াবেটিসে ভুগে থাকেন তাদের সন্তানদের অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
মেগান তার দুই বছরের ছেলে লেভির সাথে খেলছে। লেভি ভীষণ মিষ্টি একটি ছেলে। তার অটিজম ধরা পড়ার আগেই মেগান তার ছেলের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছিলেন।
Levi was saying hi and bye and kitty and tree, and right about the same time he started walking, he just stopped. Any sort of communication just went away around 16 months.
তিনি বললেন যখন সে হাঁটা আরম্ভ করেছিল ঠিক সেই সময়ই সে হাই, বাই, খিটি, ট্রি এ শব্দগুলো বলতে পারত, কিন্তু ঠিক ১৬ মাসের মাথায় তার কথা বলা কমে গেল। আশেপাশের মানুষদের কথায় সাড়া দেওয়া কমে গেল। যাদের এরকম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অর্থাৎ অটিজমের বিভিন্ন উপসর্গ আছে সেসব শিশুরা সামাজিক আচরণে দুর্বল হয়, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কম সক্ষম হয়, মানসিক সীমাবদ্ধতা ও একই কাজ বারবার করার প্রবণতা থাকে। এই রোগের কারণ সম্পর্কে এখনও কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি, তবে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে বিভিন্ন ফলাফল। নির্দিষ্ট সময়ের আগে শিশুর জন্ম হলে, জন্মকালে ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হলে, বাবা মার বয়স বেশি হলে, বড় ভাই বোন কারো মধ্যে অটিজম হয়ে থাকলে, গর্ভাবস্থায় কোনো ওষুধের প্রতিক্রিয়া ইত্যাদি কারণে অটিজম হতে পারে। তবে নতুন এই গবেষণায় বলা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিসও পরবর্তীতে শিশুর অটিজমের কারণ হতে পারে। ডক্টর এডওয়ার্ড কারি তার গবেষণা সম্পর্কে বললেন,
Early in pregnancy, that first and second trimester is where the fetal brain is developing. That's a period of time where the brain is most susceptible to insults.
তিনি বললেন গর্ভাবস্থায় প্রথম এবং দ্বিতীয় তিন মাসে ভ্রূণের মস্তিষ্ক গঠনের বেশিরভাগ কাজ শুরু হয়ে যায়। এই সময়টাতে মস্তিষ্ক থাকে নাজুক অবস্থায়। তাই জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে এরকম গর্ভবতী মায়েদের রক্তে চিনির পরিমাণ বেড়ে গেলে গর্ভের শিশুর মস্তিষ্কে চাপ পড়ে এবং গঠন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তাই তিনি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন গর্ভকালীন অবস্থায় মায়েদের বিশেষ যত্নের কথা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রতি।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে রয়েছে ইংরেজি শেখার অনুষ্ঠান টক টু আস।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন টক টু আস এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া।
শুভেচ্ছা স্বাগতম আমার তরফ থেকেও।
মনে আছে তো শতরূপা, গত সপ্তাহে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম এই অনুষ্ঠানে?
হ্যাঁ, গত সপ্তাহে তো আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট টেন্সের মধ্যে পার্থক্যটা তুলে ধরেছিলেন।
হ্যাঁ, কারণ এ নিয়ে একটা বেশ বড় রকমের কনফিউশন থাকে অনেকেরই মনে। শতরূপা, তাহলে তোমাকে যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট টেন্সের মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দাও, তাহলে কি বলবে?
তাহলে আমি বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা বাক্যে ঘটনাটি মূলত অতীতে শুরু হলেও এর সঙ্গে বর্তমানের এক ধরনের সংযোগ রয়েছে।
আর পাস্ট টেন্স?
পাস্ট টেন্সে বর্ণনা করা যে কোনো কাজ অতীতেই সম্পন্ন একটি কাজ, বর্তমানের সঙ্গে এর কোনো সংযোগ থাকে না।
একদম ঠিক বলেছো শতরূপা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তো খুব ভালোভাবেই শেখা হলো। আজ আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বাক্য নির্মাণ, বাক্যের ব্যবহার শিখব। কেন জানো তো?
কেন?
কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সে বাক্য তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু মিল আছে কাঠামোগতভাবে। শতরূপা, সংক্ষেপে বলো তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার।
স্ট্রাকচার বা বাক্যের কাঠামোটা এরকম, সাবজেক্ট, তার সঙ্গে হ্যাজ বা হ্যাভ, আর পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব।
যেমন
শি হ্যাজ কুকড অ্যান এক্সেলেন্ট মিল, কিংবা দে হ্যাভ বট আ নিউ হাউস।
ঠিক বলেছো, সেইভাবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আরো সহজ।
যেমন
যেমন সাবজেক্ট, তার সঙ্গে হ্যাড, এবং তার সঙ্গে পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব।
সহজ বললেন যে
সহজ এই জন্য যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো পাস্ট পারফেক্ট টেন্সেও সিঙ্গুলার, প্লুরাল কিংবা পার্সন ভেদে আলাদা আলাদা কোনো অক্সিলারি ভার্ব নেই।
তাই তো, এখানে তো হ্যাজ হ্যাভ এর মতো সিঙ্গুলার, প্লুরাল কিংবা পার্সন অনুযায়ী পৃথক অক্সিলারি ভার্ব নেই।
তাহলে শতরূপা, এখন তো পাস্ট পারফেক্ট টেন্সে তুমি নিজেই বাক্য তৈরি করতে পারবে, শোনা যাক কয়েকটি বাক্য।
নিশ্চয়ই। হি হ্যাড অলরেডি রিচড দেয়ার ওয়েন উই অ্যারাইভড, আফটার অ্যানা হ্যাড লেফট আই ওয়েন্ট ফর আ ওয়াক।
বাহ, চমৎকার বাক্য বলেছো। স্ট্রাকচারালি দুটোই শুদ্ধ হয়েছে, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছো কি?
কোন ব্যাপারটা?
পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে সম্পূর্ণভাবে সম্পন্ন হওয়া কোনো কাজ। এই যে তুমি বললে হি হ্যাড অলরেডি রিচ দেয়ার ওয়েন উই অ্যারাইভড, এর মানেটা বুঝেছো তো?
হ্যাঁ, এর মানে হচ্ছে আমরা সেখানে পৌঁছে দেখি সে এরই মধ্যে চলে এসেছে।
তাহলে কথাটা হলো যে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় কোনো ধরনের টাইম রেফারেন্স দিয়ে, সেটা সরাসরি কোনো সময় উল্লেখ করে কিংবা অন্য কোনো সময়ের সঙ্গে তুলনা করে।
যেমন
যেমন আই হ্যাড নট সিন মাই ফ্রেন্ড ফর আ লং টাইম আনটিল আই মেট হিম ইয়েস্টারডে, অথবা আই হ্যাড প্লেড ফুটবল ওয়েন আই ওয়াজ আ চাইল্ড।
এবার ব্যাপারটা পরিষ্কার হলো।
তাহলে শতরূপা, তুমি আরো কয়েকটি বাক্য তৈরি করো past perfect tense.
Jamun, the meeting had started before I joined. I had never seen Tagore's paintings before I visited the museum.
খুব ভালো বলেছো। এখানে আজ বোধহয় একটা কথা বলা দরকার যে এটাই ছিল এই পর্যায়ে টক টু আস সিরিজের শেষ অনুষ্ঠান।
তবে তার মানে কিন্তু এই নয় যে ইংরেজি শেখার অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে।
তা তো নয়। হ্যাঁ শতরূপা, ঠিক বলেছো। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ইংরেজি শেখার নতুন অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস।
সেই নতুন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। তবে টক টু আস এর ভিডিও সংস্করণ আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে, আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com।
এবার তাহলে ওঠার পালা। তবে টক টু আস এর এই শেষ সংকলন থেকে ওঠার আগে
আমি শতরূপা বড়ুয়া
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে চিঠিপত্রের জবাবের আসর। আজকের চিঠিপত্রের জবাব দিচ্ছেন আহসানুল হক।
চিঠিপত্রের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই যেই ইমেলটি পড়ব এটি পাঠিয়েছেন সুলাইমান ইসলাম। তিনি ছোট্ট একটি কবিতা লিখেছেন। তিনি লিখছেন, যেমন ছিলাম তেমন আছি বন্ধু তোমাদের পাশাপাশি, ভাবছ তোমাদের ভুলে গেছি, ভাবছ কেন মিছে মিছি, তোমাদের যদি ভুলেই যেতাম তাহলে কি আর ইমেল করতাম। সুলাইমান, আপনি বরগুনা থানা বরগুনা শিয়ালিয়া থেকে এই ইমেলটি পাঠিয়েছেন। আপনার এই সুন্দর কয়েকটি কবিতার লাইনের জন্য ধন্যবাদ। নাসিফ ইশতিয়াক ইসলাম, আপনি একটি ফেসবুক ফ্যান পেজে কমেন্ট পাঠিয়েছেন। আপনি লিখছেন, আপনাদের ক্যালেন্ডার এখনও পেলাম না। ভাই নাসিফ, আমরা তো এখান থেকে ক্যালেন্ডার পাঠিয়েছি অনেককেই, আশা করছি আপনার ঠিকানা তো সেটি পৌঁছে যাবে। বাণীশান্তা খুলনা থেকে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন। মুকুল সর্দার, আপনি ভয়েস অফ আমেরিকার রেডিও অনুষ্ঠান শোনেন এবং আপনার ইমেল আমরা পেয়েছি।
আমি ভয়েস অফ আমেরিকার নিয়মিত শ্রোতা, আপনার প্রতিদিনই আমি অনুষ্ঠান শুনি, বিশেষ করে আপনাদের প্রচারিত বিশ্ব সংবাদ, সংবাদ পর্যালোচনা, মিতালি, সব অনুষ্ঠানে আমি শুনি। তবে আমার কাছে যে অনুষ্ঠানটি সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হচ্ছে হ্যালো ওয়াশিংটন, যেটি বুধবারে প্রচারিত হয়।
এখন তো আমাদের
ওয়েবসাইটটাও আমি দেখি, আমার যে মোবাইল ফোন থেকে আপনাদের ওয়েবসাইটটাও মাঝে মধ্যে আমি ভিজিট করি।
আমাদের যে একটা ফেসবুক ফ্যান পেজ আছে সেখানেও আপনি আমাদের অনুষ্ঠান সম্পর্কে তথ্য পাবেন।
ওকে, আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের এই সাইটটা ভিজিট করতে।
মুকুল সর্দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ঠিকানায় আমরা ক্যালেন্ডার পাঠিয়ে দেব, আশা করি আপনি পেয়ে যাবেন। আপনার সাথে ভবিষ্যতে আবার কথা হবে।
আপনাকেও ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা বন্ধুদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি।
কথা বলছিলাম আমাদের শ্রোতা মুকুল সর্দারের সাথে। এবারে কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাই। জ্যোৎস্না বানু মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে, এছাড়াও লিখেছেন মিজানুর রহমান কলকাতা থেকে, মেহেদি হাসান মামুন, সোহেল রানা হৃদয়, অনাথ বন্ধু দেবনাথ, গৌতম তান্তি, লিটন হাফিজুর রহমান, মোহাম্মদ হজরত আলী, মিনহাজউদ্দিন মানিক, জাহিদুল কুষ্টিয়া থেকে, মাসুম বিল্লা, আবদুল্লাহ শেখ ইব্রাহিম, আপনাদের সবার ইমেল পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। চিঠিপত্রের আসর আজ এ পর্যন্তই।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ইরান কালবিলম্ব না করে ইয়েমেনে অস্ত্রবিরতির আহ্বান জানাচ্ছে। হৌথি বিদ্রোহীরা সেখানে ভূখণ্ড কব্জা করেছে এবং প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট আবদার আব্বু মনসুর হাদির সমর্থনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার সূত্রপাত হয়েছে। আজ মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, লড়াই বন্ধের প্রস্তাব ইরান ইয়েমেনের পক্ষগুলোর মধ্যে আলোচনা এবং অন্তর্ভুক্তিমূলক একটি সরকার গঠনই দেশটির সংকট নিরসনের পথ। ইতিমধ্যে ইয়েমেন অদূরবর্তী আরব সাগরবক্ষে অবস্থানরত আমেরিকার অন্যান্য 10 রণপোতের সঙ্গে যোগ দিতে জঙ্গি বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস থিওডর রুজভেল্ট রওনা হয়েছে। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, আরব উপসাগরবর্তী সাগরবক্ষে নৌ চলাচল সুরক্ষিত রাখতেই এটা করা হচ্ছে। ইতালির সরকারি অভিশংসকেরা রবিবারের নৌযান ডুবির ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া দু ব্যক্তির গ্রেফতারির নির্দেশ দিয়েছেন। ওই দু ব্যক্তি মানব পাচারে জড়িত এ সন্দেহে। সোমবার কর্তৃপক্ষ এই দু ব্যক্তিকে শনাক্ত করেছে, একজন জাহাজের তিউনিসীয় ক্যাপ্টেন এবং অপরজন তাঁরই সিরীয় সহকারী। এই বলে অভিশংসকেরা অভিযোগ করেন, অত্যন্ত গাদাগাদি করে আরোহী ভরা জাহাজটি যখন ডোবে ওই দু ব্যক্তি তখন জাহাজের দায়িত্বে ছিল। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ওয়ান কু উৎকোচ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়বার পর এখন পদত্যাগ করতে চাইছেন। প্রধানমন্ত্রী লি জনৈক ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার দায়ে অভিযোগের মুখে পড়েন। ওই ব্যবসায়ী এ মাসের গোড়ার দিকে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে ওই ব্যবসায়ী সুং ওয়ান জং স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী লি সহ বেশ কয়েক সরকারি কর্তা ব্যক্তিকে তিনি ঘুষ দিয়েছিলেন। সুঙ্গের মরদেহ পাওয়া যায় সৌলে একটা গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। পকেটে ছিল একটা চিরকুট আর তাতে লেখা ছিল 8 কর্তা ব্যক্তির নাম যাঁরা তাঁর কাছ থেকে অবৈধ অর্থ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী $27,000 উৎকোচ নেওয়ার অভিযোগ বারবারই অস্বীকার করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন পাকিস্তানের মধ্যেকার প্রগাঢ় বন্ধুত্বে উচ্চকিত বক্তব্যের অবতারণা করেছেন আজ মঙ্গলবার দক্ষিণ পূর্ব এশীয় দেশটিতে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরকালে। পাকিস্তানের পার্লামেন্টে বক্তৃতাদানকালে প্রেসিডেন্ট শি সন্ত্রাসরোধ কর্মকাণ্ডে ইসলামাবাদের উদ্যোগের প্রতি সাধুবাদ জানান, বলেন নিরাপত্তা প্রশ্নে চীনের অবস্থানও অভিন্ন। আজ মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জনাকীর্ণ এক রেস্তোরাঁর বাইরে এক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে কম হলেও 7 ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শহরটির অ্যাম্বুলেন্স সার্ভিসের এক চিকিৎসক ডক্টর আব্দুল কাদির আব্দি রহমান আদেন ভয়েস অফ আমেরিকা সোমালি সার্ভিসকে জানান, বিস্ফোরণে অপর 8 জখম হয়েছেন, মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা তার। রয়টার্স বার্তা সংস্থা আশাবাব জঙ্গি গোষ্ঠীর মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, আশাবাব ওই বিস্ফোরণের পেছনে ছিল। আজ মঙ্গলবার মিশরের একটি আদালত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে 20 কারাদণ্ড দিয়েছে 2012 প্রতিবাদী বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে। আদালতের রায়ে মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পেয়েছেন তিনি। রায়ে বলা হয়, তিনি এবং অপর 12 মুসলিম ব্রাদারহুড নেতা ও সমর্থক ভীতি প্রদর্শন ও সহিংসতার দায়ে অভিযুক্ত হয়েছেন, নরহত্যার দায়ে নয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.